বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুত নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা মানুষের বিবেক বুদ্ধিকে কাজে লাগানো এবং যে কোনো কাজের পরিণতির বিষয়টি আগে ভেবে নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বাংলায় একটি প্রবাদ রয়েছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা অনেক সময় হুট করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্তগুলো অনেক সময় ভুল প্রমাণিত হয়। কিন্তু বুদ্ধিমান ও চিন্তাশীল মানুষ যে কোনো কাজ শুরুর আগে এর পরিণতির কথা ভাবে এবং মন যা চায় তাই করে না। কাজ করার আগে সাধারণত এর আধ্যাত্মিক ও বৈষয়িক লাভের দিকটি ভেবে নেয়। এক্ষেত্রে মানুষের বিবেক বুদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিবেকের সহযোগিতায় যে কোনো বিষয়ের ভালো মন্দ দিক বাছাই করা যেতে পারে। মনোবিজ্ঞানীদের মতে বিবেক হচ্ছে এমন এক সেতুর মতো যা মানুষকে চূড়ান্ত সাফল্যের নাগাল পাইয়ে দিতে সহযোগিতা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ও বিবেকের গুরুত্ব সম্পর্কে বলেছেন, যে কোনো কাজ করার আগে এর পরিণতি সম্পর্কে ভেবে নিতে হবে। যদি এর পরিণতি ভালো ও কল্যাণ কর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে কাজ করা যেতে পারে, আর যদি তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে তাহলে ওই কাজ করা থেকে বিরত থাকতে হবে। জীবনকে আরও সুন্দর করে তুলতে এই হাদিস মেনে চলা খুবই জরুরি।
কাজের পরিণতির বিষয়টি আগে ভেবে নেওয়ার গুরুত্ব বোঝাতে ইরানে একটি ছোট্ট গল্প মানুষের মুখে মুখে শোনা যায়। আর তা হল, একবার এক চড়ুই পাখি বনের ভেতরে মানুষের আসা যাওয়ার পথে একটি গাছে বাসা তৈরি করছিল। তা দেখে বনের বুদ্ধিমান হিসেবে পরিচিত হুদহুদ পাখি রাস্তার পাশে বাসা বানাতে তাকে নিষেধ করল। হুদহুদ বলল, চড়ুই পাখি, দেখো এখানে যে বাসা বানাচ্ছ তাতে তুমি কিন্তু যে কোনো সময় ক্ষতির মুখে পড়তে পারো। হুদহুদ সব কিছু বুঝিয়ে বলার পর চড়ুই পাখি তাতে কর্ণপাত করল না। এভাবে অনেকদিন পর চড়ুই পাখি ডিম দিল এবং ডিমে তা দিতে থাকল। কিন্তু ডিম থেকে বাচ্চা বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একদিন হঠাৎ ইলেকট্রিক করাত ও লোকজনের শব্দ শুনতে পেল। চড়ুই পাখি দেখল বনে যাওয়ার রাস্তা প্রশস্ত করার জন্যে পাশের গাছগুলো একে একে কেটে ফেলা হচ্ছে। এ অবস্থা দেখে চড়ুই পাখি চিৎকার চেঁচামেচি করতে লাগলো এবং চিৎকার করতে করতে বুদ্ধিমান হুদহুদ পাখির কাছে গিয়ে সহযোগিতা চাইল। হুদহুদ পাখি বলল, তোমাকে তো আগেই বলেছিলাম, এখন তো আর করার কিছুই নেই, বাসা বানানোর আগেই তোমাকে এর পরিণতির কথা ভাবা উচিত ছিল।
যারা সুদূর প্রসারে চিন্তা করে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করে তারা খুব সহজেই বিপদ থেকে রক্ষা পায়, কিন্তু যারা এর বিপরীত পথে এগোয় তারা নানা সমস্যায় পড়ে এবং বিপদে পড়ার পর আর তা থেকে রক্ষার উপায় থাকে না। প্রতিটি মানুষের উচিত যে কোনো কাজের আগে পরিণতি সম্পর্কে ভেবে নেয়া এবং যে কাজটি করতে যাচ্ছেন তা যাতে তার জীবনের উন্নতি ঘটায় সে বিষয়ে নিশ্চিত হওয়া। বিজ্ঞজনেরা বলেন, যারা চিন্তা ও পরিকল্পনা ছাড়া কাজে হাত দেয় তারা এমন এক মুসাফিরের মতো যে কিনা সঠিক লক্ষ্য না জেনেই পথ চলতে থাকে এবং সে যত বেশি পথ পাড়ি দেয় তত বেশি লক্ষ্য থেকে দূরে সরে যেতে থাকে। অনেক মানুষই তার কাজের পরিণতি ও ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে না তার অহংকার বোধের কারণে। হাদিসে এসেছে, আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, যারা অহংকার এবং মিথ্যার উপর নির্ভরশীল তারা কাজের পরিণতির কথা চিন্তা করতে পারে না।
অহংকার সাধারণত মানুষকে চূড়ান্তভাবে ভুল পরিণতির দিকে ঠেলে দেয় এবং এই পথে গিয়ে শুধু শেষ পর্যন্ত অনুতপ্তই হতে হয়। অহংকারীরা নিজের সম্পর্কে এবং অন্যদের বিষয়ে সঠিক মূল্যায়ন করতে পারে না এবং তারা জীবন সম্পর্কে হিসাব নিকাশে মারাত্মক ভুল করে। এ কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে হলেও সবার উচিত অহংকার থেকে দূরে থাকা। মানুষের উচিত নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে তা সর্বোত্তম উপায় কাজে লাগানো, পাশাপাশি নিজেকে ও স্রষ্টাকে সঠিকভাবে চেনার চেষ্টা করা, একই সঙ্গে অন্যদের সঙ্গে যোগাযোগের সর্বোত্তম পন্থা খুঁজে বের করা। সুখ দুঃখ আনন্দ বেদনা ও চড়াই উতরায় এসব মিলেই মানুষের জীবন। জীবনে কম বেশি সমস্যা থাকবেই, তবে নানা সমস্যা কাটিয়ে ওঠার একটি সঠিক পন্থা হল সঠিক পথ নির্বাচন। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবনকে আরও সুন্দর ও মসৃণ করতে পারি। ইতিহাস থেকে শিক্ষা নিলে মানুষের ভুল করার প্রবণতা অনেকাংশে কমে যায়।
অতীতে মানব সমাজ যেসব ভুল করেছে সেসব ভুলের পুনরাবৃত্তি কোনো বিজ্ঞ মানুষের জন্য শোভা পায় না। এ কারণে ইতিহাস পড়তে হবে, অতীতে জাতিগোষ্ঠীগুলোর নানা ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, পাশাপাশি অতীতে অর্জিত সাফল্যকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এবং অতীত অভিজ্ঞতার আলোকে যে কোনো পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম নিজে অতীত থেকে শিক্ষা নিয়েছেন এবং অন্যদেরকেও এ কাজ করতে বলেছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি অতীতে বসবাসকারী মানুষদের ইতিহাসের সঙ্গে এতটাই পরিচিত হয়েছি এবং তাদের সেই ইতিহাসের সাথে এতটাই মিশে গেছে যে মনে হয় ওই ইতিহাসের সঙ্গে বাস করেছি এবং তা থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষ যদি তার অতীত ও বর্তমান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সাজানোর উদ্যোগ নেয় তাহলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতিদিনই আমরা অসংখ্য মানুষের মৃত্যু দেখছি অথবা মৃত্যু সংবাদ শুনছি, এই মৃত্যুও আমাদের জন্য এক অভিজ্ঞতা। মৃত্যু সংবাদ শোনার পর আমার নিজের মৃত্যুর কথা স্মরণে আসতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে শেষ করছি আমরা, কথা হবে আবারও আগামী আসরে।
সে আসরেও আপনাদের সঙ্গ পাবো এ প্রত্যাশা রইল। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধরনের বেহেশত মসজিদ।
শ্রোতা বন্ধুরা, ধরনীর বেহেশত মসজিদ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
মদিনায় প্রথম ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর মসজিদ ছিল প্রথম সামাজিক প্রতিষ্ঠান বা সরাসরি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উদ্যোগে নির্মিত হয়েছিল। এই পবিত্র প্রতিষ্ঠানটি গত 1400 বছরে বহু চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। কখনো কখনো মসজিদের বাহ্যিক চেহারাকে রাজপ্রাসাদের আকৃতি দেয়া হলেও এবাদত বন্দেগীর পবিত্র স্থান হিসেবে মসজিদের ভূমিকা কখনো ম্লান হয়ে যায়নি। আজকের আসরে আমরা মসজিদ নিয়ে আরও কিছু কথা বলার পাশাপাশি মদিনায় কুবা মসজিদ ও মসজিদে নববী প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করছি আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মসজিদ হচ্ছে কেবলামুখী একটি পবিত্র স্থান যা নির্ধারিত হয়েছে জামাতে নামাজ আদায় করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে মসজিদ দেয়াল দিয়ে ঘেরা থাকলেও কোথাও কোথাও দেয়ালবিহীন মসজিদও দেখতে পাওয়া যায়। কোনো কোনো মসজিদে রয়েছে রেশমি কার্পেট, আবার কোনো কোনো মসজিদে বালুর তপ্ত ভূমির উপরে মুসল্লিদের নামাজ আদায় করতে হয়। কোনো কোনো মসজিদে রয়েছে সুউচ্চ ছাদ, আকাশচুম্বী মিনার এবং দেয়ালে রয়েছে চোখ ধাঁধানো কারুকাজ। আবার কোনো কোনো মসজিদে এসবের কোনো কিছুর বালাই নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পবিত্রতা এবং আল্লাহর নৈকট্য অর্জনের দিক দিয়ে এই দুই ধরনের মসজিদের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই। ইবাদত কবুল হওয়ার জন্য মসজিদের বাহ্যিক বেশভূষা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে হ্যাঁ, মসজিদে যতই দারিদ্র্যের ছাপ থাকুক না কেন, এটিকে পরিচ্ছন্ন, পরিপাটি ও পাক পবিত্র রাখতে হবে।
মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরপরই সর্বপ্রথম ইসলামী শাসন কাজ পরিচালনার স্থান হিসেবে মসজিদ নির্মাণের কাজে হাত দেয়। শুধু নামাজ আদায় নয়, সেই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে তিনি এই পবিত্র স্থাপনাটি নির্মাণ করেছিলেন। যে স্থানে শাসক ও শাসিত দুজনই উপস্থিত থাকবেন এবং সেখানে আল্লাহর হুকুম আহকাম শিক্ষা দেওয়া হবে। সাহাবিদের সঙ্গে বিশ্বনবীর মিলন মেলা ছিল এই মসজিদ। রাসূলুল্লাহ অত্যন্ত আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে ধর্মের দাওয়াত দিতেন। সমাজে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার লক্ষ্যে কোনো কাজ তিনি আগে নিজে করে দেখাতেন এবং তারপরেই সবাইকে করতে বলতেন। দূর দূরান্ত থেকে কেউ বিশ্বনবীর সঙ্গে দেখা করতে আসলে তার সঙ্গে তিনি মসজিদে সাক্ষাৎ করতেন। কোনো কিছু জনগণকে জানাতে চাইলে এই মসজিদে বসেই তিনি নিজে কিংবা কোনো একজন সাহাবির মাধ্যমে তার সবাইকে জানাতেন।
মদিনায় ইসলামের প্রথম মসজিদটি নির্মিত হয়েছিল কুবা নামক স্থানে। নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে এই মসজিদ নির্মাণের ইতিহাস এভাবে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন মদিনার কুবা এলাকায় প্রবেশ করেন। এলাকাটিতে ছিল প্রচুর খেজুরের বাগান। এই এলাকার মানুষ সর্বপ্রথম আল্লাহর রসুলকে সাদরে গ্রহণ করেন। কুবায় প্রবেশ করার পর তিনি চার দিন সেখানেই অবস্থান করেন। এরই মধ্যে হযরত আলী আলাইহিসসালাম এবং ফাতিমা সালামুল্লাহ আলাইহা সহ তাঁর পরিবারের অন্য সদস্যরা সেখানে পৌঁছে যান। এরপর তারা সবাই মিলে মদিনার দিকে যাত্রা করেন। মদিনা সে সময় ইয়াসরিব নামে বেশি পরিচিত ছিল। কুবায় অবস্থান করার দিনগুলোতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করেন, যার নাম দেওয়া হয় কুবা মসজিদ। তিনি এই মসজিদে নামাজ আদায় করার ব্যাপারে বলেন, যে ব্যক্তি আমার নির্মিত মসজিদ অর্থাৎ কুবা মসজিদে দুই রাকাত নফল নামাজ আদায় করবে, তার আমল নামায় একটি ওমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল মদিনা শহরে বসবাস শুরু করলেও সপ্তাহে একবার, কখনো শনিবার বা কোনো কোনো সপ্তাহে সোমবার নামাজ আদায় করার জন্য কুবা মসজিদে যেতেন।
আগে যেমনটি বলেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম চার দিন কুবায় অবস্থানের পর সবাইকে সঙ্গে নিয়ে মূল মদিনা শহরের দিকে অগ্রসর হন। স্থানীয় জনগণ বিশ্বনবী ও তাঁর সাহাবিদের বিপুল সংবর্ধনা দেন। প্রতি গোত্রের প্রতিনিধিরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করে নিজ নিজ গোত্রে বিশ্বনবীকে আতিথেয়তা গ্রহণের আমন্ত্রণ জানাতে থাকেন। কেউ কেউ এসে রাসুলের উটে রশি ধরে টানাটানি শুরু করেন। বিশ্বনবী একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। কাকে রেখে কাকে খুশি করবেন? এ অবস্থায় তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান, বলেন, আপনারা উটের রশি ছেড়ে দিন, দেখি উটটি কোথায় গিয়ে বসে পড়ে। সে যার বাড়ির সামনে বসে পড়বে, আমি সেই বাড়ির আতিথেয়তা গ্রহণ করব।
এই ঘটনায় দুটি উল্লেখযোগ্য বিষয় দেখতে পাওয়া যায়। প্রথমত, রাসূলের উটটি যেখানে থেমেছিল এবং যেখানে এখন মসজিদে নববী রয়েছে সেটি নির্বাচন করে দিয়েছিলেন স্বয়ং আল্লাহ তাআলা, এমনকি এটি নির্ধারণে বিশ্বনবীরও হাত ছিল না। দ্বিতীয়ত, এই পদ্ধতি অনুসরণ করার ফলে মদিনার কোনো গোত্র মন খারাপ করার সুযোগ পেল না। আল্লাহ রাসূলের উটটি বনি মালিক বিন নাজ্জার নামক স্থানে গিয়ে বসে পড়ল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মসজিদ নির্মাণের নির্দেশ দেন। মসজিদ নির্মাণের কাজে আল্লাহর রাসূল নিজে অংশগ্রহণ করেন এবং তিনি অন্য সবার চেয়ে বেশি পরিশ্রম করেন। তাঁর পরিশ্রম দেখে সাহাবিরা বহুবার তাঁকে বিশ্রাম নেওয়ার অনুরোধ করলেও তিনি সেই অনুরোধ রক্ষা না করে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদ নির্মাণের কাজে অংশ নিয়েছেন।
মসজিদে নব্বীকে তখনকার যুগের একটি অনন্য স্থাপনা হিসেবে নির্মাণ করেছিলেন বিশ্বনবী। সে সময় অন্য কোনো স্থাপত্য শিল্প, এমনকি অন্য ধর্মের উপাসনালয়গুলোর নির্মাণশৈলীর সঙ্গে এর কোনো মিল ছিল না, বরং ইসলামের গতি প্রকৃতির সঙ্গে এই মসজিদ ছিল সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। নবুয়াত প্রাপ্তির আগে বিশ্বনবী তৎকালীন শাম বা সিরিয়া সহ আরও কিছু দেশ সফর করেছিলেন। এসব সফরে তিনি বহু গির্জা ও সিনাগগ ঘুরে দেখেছিলেন। নিঃসন্দেহে এসব উপাসনালয়ের নির্মাণশৈলী রাসূলুল্লাহর মাথায় ছিল। মসজিদে নব্বী তৈরির সময় ওই সব উপাসনালয় থেকে সম্পূর্ণ ভিন্ন একটি নকশা তিনি দাঁড় করান। ভূমি থেকে এক মিটার উচ্চতা পর্যন্ত মসজিদের দেয়াল পাথর দিয়ে নির্মিত হয়। এরপর ছাদ পর্যন্ত দেয়া হয় রোদে পোড়ানো ইট, আর ছাদ তৈরি হয় খেজুর পাতা দিয়ে।
মসজিদে নববী তৈরি হওয়ার পর এর একাংশকে দরিদ্র মানুষের বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। এসব দরিদ্র মানুষের বেশিরভাগই ছিলেন মক্কা থেকে আসা মুহাজির। মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা নিজেদের ঘরবাড়ি সহায় সম্বল ফেলে এক কাপড়ে রাসুলের সঙ্গে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। বিশ্বনবীর এসব সাহাবিকে আসহাবুস সুফফা বলা হয়। মসজিদে নববীর সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের জন্য তৈরি হয় একটি ঘর। পরবর্তীতে সাহাবিদের মধ্যে সামর্থ্যবানরাও মসজিদের পাশে ঘর তৈরি করে মসজিদ অভিমুখে একটি করে দরজা রেখেছিলেন। নামাজের সময় হলে তারা ওই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করতেন। তৃতীয় হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব আলাইহিসাল্লাম ছাড়া আর সবার ঘরের মসজিদ অভিমুখী দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মসজিদ নবীকে মুসল্লিদের স্থান সংকুলনের সমস্যা দেয়া হয়। ফলে খলিফারা এই মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেন। মসজিদ সম্প্রসারণের এই কাজ কয়েক ধাপে চলে এবং আব্বাসীয় শাসন আমলে এর আয়তন দাঁড়ায় ৯,০০০ বর্গমিটার। উসমানীয় শাসনামলে মসজিদ নবী কয়েকবার পুনর্নির্মাণ করা হয়। 1265 হিজরিতে সুলতান আব্দুল হামিদ এই মসজিদ সংস্কারের বিশাল পরিকল্পনা হাতে নেন, যা বাস্তবায়ন করতে 13 বছর সময় লাগে।
মসজিদে নববীর শিলালিপিতে বর্তমানে রাসুলের আহলে বাইত, নিষ্পাপ ইমাম ও খলিফা সহ আরও কয়েকজন উল্লেখযোগ্য সাহাবির যেসব নাম আজও চোখে পড়ে তা উসমানীয় শাসকদের লেখা। সৌদ রাজবংশ ক্ষমতায় আসার পরও কয়েক দফায় মসজিদে নববীর সংস্কার ও সম্প্রসারণ ঘটানো হয়েছে। মদিনা শহরের সম্মান বৃদ্ধি করেছে এই মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কাকে নিরাপদ শহরে পরিণত করেছেন এবং এর অধিবাসীদের জন্য দোয়া করেছেন, আর আমি মদিনাকে করেছি নিরাপদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা মসজিদের নববী নিয়ে আরও আলোচনা করব, তখনও আপনাদের সঙ্গ পাবার আশা রইল।
সুন্দর জীবন
প্রিয় শ্রোতাবন্ধুরা, সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার নানা ক্ষতির দিক এবং এই অভ্যাস থেকে মুক্তির উপায় নিয়ে খানিকটা আলোচনা করেছি। অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাস ত্যাগ করতে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস জরুরি। অনেকে আছেন যারা সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে চান, কিন্তু যখনই দেখেন তিনি নিজের কাজগুলো নিখুঁতভাবে সম্পন্ন করতে পারছেন না, তখনই নিজের উপর তার আস্থা বিশ্বাস কমতে শুরু করে। কিন্তু অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাস থেকে বেরিয়ে আসতে নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসতে শিখতে হবে, তবে আত্ম অহংকারী হওয়া যাবে না। গত আসরে এ বিষয়ে আমরা কথা বলেছি, আশা করি মনে আছে। এরই ধারাবাহিকতায় আজকের আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন।
অনেকের দৃষ্টিভঙ্গি একমুখী, এ কারণে তারা সাফল্য ও উন্নতির জন্য কেবল একটি নির্দিষ্ট পথকেই উপযোগী বলে মনে করেন। তারা কখনোই এটা বিবেচনায় নেন না যে সব মানুষের অবস্থান, পরিবেশ, পরিস্থিতি ও সক্ষমতা এক নয়, কিন্তু এসবের উপর ব্যক্তির সাফল্যের সম্পর্ক রয়েছে। প্রত্যেককে তার নিজস্ব পন্থায় এগোতে হবে, কিন্তু কেউ যখন কোনো সমাধানের জন্য কেবল একটি পন্থার পেছনে ছুটতে থাকে, তখন সাফল্য অর্জন কঠিন হয়ে পড়ে। এ ধরনের ব্যক্তি সাফল্য অর্জনের পথ অতিক্রম করার ক্ষেত্রে সবসময় অন্যের সঙ্গে তুলনায় ব্যস্ত থাকেন। তার দৃষ্টিতে যিনি সফল হয়েছেন কেবল তার পন্থাটিই তিনি অনুসরণ করতে থাকেন, কিন্তু নিজের অবস্থান ও সক্ষমতার প্রতি দৃষ্টি দেন না। এ ধরনের পরিস্থিতি কোনো মানুষের জন্য কল্যাণকর নয়। এর ফলে তুলনাকারী ব্যক্তি ক্রমেই শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা আজ কিছু উপায় বাতলে দিতে চাই। আশা করি আপনারা আমাদের সঙ্গেই আছেন।
প্রথম উপায়টি হল, কেবল নিজের দুর্বল দিকগুলোর সন্ধান না করে নিজেকে প্রশ্ন করুন, আপনার শক্তিশালী দিকগুলো কি, দুর্বল দিকগুলোর চেয়ে নিজের শক্তির বিষয়টি নিয়ে ভাবতে শুরু করুন। এর মধ্য দিয়ে অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাসের উপর একটা আঘাত করতে সক্ষম হবেন। এরপর আপনাকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে বর্তমানে পৃথিবীর কোনো মানুষই পরিপূর্ণ নয়। সবার মধ্যেই কোনো না কোনো দুর্বলতা রয়েছে। আপনার মধ্যে যেসব দুর্বলতা রয়েছে সেগুলো অস্বাভাবিক কোনো বিষয় নয়, অন্যের মধ্যেও তা রয়েছে। আপনি হয়তো অন্যের দুর্বল দিকগুলো সম্পর্কে অবহিত নন, অন্যেরা তাদের দুর্বলতা আপনাকে বলার প্রয়োজন মনে করে না, অথবা তারা তা নিয়ে আপনার মতো খুব একটা ভাবেন না। যাই হোক, আপনাকে নিজের দুর্বলতা নয় বরং নিজের শক্তি নিয়ে ভাবতে শুরু করতে হবে। কেউই আপনার কাছে এটা প্রত্যাশা করে না যে আপনি হবেন শতভাগ নিখুঁত। আপনি কেবল নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম উপায়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করে যান।
অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার অভ্যাস থেকে বেরিয়ে আসার আরেকটি উপায় হল ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় না করা। দিন রাতের বেশিরভাগ সময় যখন আপনি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকেন এবং অন্যের চাকচিক্যময় জীবনচিত্র দেখতে থাকেন, তখন আপনার মধ্যে তুলনার প্রবণতা আরও বাড়তে থাকে। আসলে আপনি অনবরত অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করতে থাকেন। আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে যে মানুষের যে জীবনচিত্র দেখেন তার সঙ্গে বাস্তবতার খুব একটা মিল নেই। সোশ্যাল মিডিয়ায় সাধারণত সবাই তার সবচেয়ে সুন্দর ও নিখুঁত ছবি ও ভিডিও শেয়ার করেন, জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে প্রকাশ করেন। সবাই নিজের সর্বোত্তম কর্ম, অর্জন বা শিল্পকে আরও বেশি চমকপ্রদ করে তুলে ধরার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অন্যের জীবনচিত্র দেখে কেউ যদি তার স্বাভাবিক জীবন ব্যবস্থার সঙ্গে তুলনা করতে থাকে তাহলে তা কখনোই যৌক্তিক হবে না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব দম্পতি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তাদের পারিবারিক জীবনের সুখ আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে, তারা বাস্তব জীবনে আসলে খুব একটা সুখী নন। তাদের জীবন তুলনামূলকভাবে অন্যদের চেয়েও বেশি সমস্যাপূর্ণ।
আপনি যখন ক্রমেই অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাস থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন, তখন নিজের জীবনের অনুপ্রেরণার উৎস হিসেবে ভালো কোনো মানুষকে বেছে নিতে পারেন। এমন এক দুইজন ব্যক্তিকে নির্বাচন করুন যাদের চিন্তা ও জীবন পদ্ধতি আপনার মধ্যে প্রশান্তি যোগায়। আপনি যাদের জীবন থেকে অনুপ্রেরণা নেবেন তাদেরকে যে খুব বিখ্যাত ব্যক্তি হতে হবে তা কিন্তু নয়। এমন কাউকে বেছে নিন যারা মানুষের কল্যাণ চায়। এর পাশাপাশি আপনাকে কৃতজ্ঞতা প্রকাশের প্রবণতা গড়ে তুলতে হবে। যা কিছু আছে তা নিয়ে খুশি থাকার চেষ্টা জোরদার করতে হবে। এজন্য প্রতিদিন আপনি আপনার ভালো দিকগুলো স্মরণ করুন। আপনার কাছে যেসব ভালো জিনিস রয়েছে সেগুলোর দিকে তাকান। এরপর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। যখনই মনে হবে আপনি আবার অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে যাচ্ছেন, তখনই আপনার ভালো প্রাপ্তিগুলোর কথা স্মরণ করুন। এর ফলে আপনার মধ্যে সুখানুভূতি জাগ্রত হবে, শরীর মনকে সুস্থ রাখতে তা সহায়তা করবে।
অন্যের সঙ্গে নিজেকে তুলনার অভ্যাস ত্যাগ করা যে আপনার জন্য জরুরি সে বিশ্বাসটাও থাকতে হবে। এর ফলে এই অভ্যাস ত্যাগ করে নিজের ভালো দিকগুলো মূল্যায়নের সুঅভ্যাস গড়ে তুলতে পারবেন সহজেই। মনে রাখবেন, আপনি যাদেরকে বাহ্যিকভাবে আপনার চেয়ে অনেক বেশি সফল মনে করছেন তাদের মধ্যেও হয়তো রয়েছে অপ্রাপ্তির অনেক হতাশা যা আপনি বাইরে থেকে কখনোই বুঝতে পারবেন না। আপনি যদি মনে করেন কোনোভাবেই এই অভ্যাস ত্যাগ করতে পারছেন না এবং এই অভ্যাস আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করেই যাচ্ছে, তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। এতে লজ্জার কিছু নেই, আপনার শারীরিক মানসিক সুস্থতার জন্য এটা খুবই জরুরি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুন্দর সুস্থ জীবন কামনা করে শেষ করছি সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়, সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘুদেরও সমান অধিকার দেওয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর আগের কয়েক পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানেও আমরা সৌদি আরবে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবে শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। সৌদি আরবে শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেফতার করা হয়।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তা আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। ইসলামের দৃষ্টিতেও সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ মর্যাদা রয়েছে। তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, বিচারের স্বাধীনতা রয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড, বিবাহ ও আবাসনের স্বাধীনতা রয়েছে।
কিন্তু সৌদি আরবে শিয়া মুসলমানরা সেদেশের মুসলিম সমাজের অংশ হলেও বহু ক্ষেত্রে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর পাশাপাশি সৌদি আরবে অবস্থিত অন্য ধর্মের অনুসারী ও বিদেশি শ্রমিকরাও নানাভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী ইথিওপিয়ার অন্তত 35 খ্রিস্টানকে আটক করেছে, যাদের মধ্যে 29 জনই হচ্ছে নারী। নিজস্ব পদ্ধতিতে নামাজ বা ধর্মচর্চার সময় তাদেরকে আটক করা হয়। তাদেরকে আটক করার পর পুরুষদের উপর নির্যাতন চালানো হয়।
সৌদি আরবের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সেদেশের সরকারের দুর্ব্যবহার শুধু যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাই নয়, একই সঙ্গে ইসলামের নীতিমালারও লঙ্ঘন। বাস্তবতা হচ্ছে, শীতল যুদ্ধ অবসানের পর বিভিন্ন দেশে অবস্থিত সংখ্যালঘুদের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে তাদের অধিকার এবং সুযোগ সুবিধা দেওয়ার দাবি ওঠে, কিন্তু সেসব দাবির ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তি থাকায় অভ্যন্তরীণ জাতিগত শত্রুতা ও বিদ্বেষ ক্রমেই বাড়তে থাকে। এর ফলে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে যেসব দেশ সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষায় সোচ্চার, তারা চিন্তিত হয়ে পড়ে। এতে কোনো সন্দেহ নেই যে একটি সমাজ বা রাষ্ট্রে সংখ্যালঘুদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের বিরাট দায়িত্ব রয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতিটি দেশে সংখ্যালঘু মানুষদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা সরকারের দায়িত্ব, কিন্তু এক্ষেত্রে সৌদি আরব এসব নীতি নৈতিকতার ধার ধারছে না।
সৌদি আরবে বসবাসকারী সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মীয় ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে। শুধু যে ধর্মীয় ক্ষেত্রেই তারা বঞ্চনার শিকার হচ্ছে তাই নয়, এমনকি শিয়াদেরকে মুসলমান হিসেবেও স্বীকৃতি দিতে চায় না সৌদি কর্তৃপক্ষ। 1927 সালে সৌদি আরবের শীর্ষ ওয়াহাবি মাওলানারা এক ফতোয়া জারি করে বলেছিলেন, শিয়ারা ধর্ম থেকে বিচ্যুত এবং তারা কাফের, সুতরাং তাদেরকে শাস্তি পেতে হবে। তারা আরও বলেছিলেন, শিয়াদের নিজস্ব মাজহাব অনুযায়ী ধর্ম পালনের কোনো অধিকার নেই, এর অন্যথায় তাদেরকে এদেশ থেকে বের করে দেওয়া হবে। বর্তমানের সৌদি শাসক গোষ্ঠী ও ওয়াহাবি মাওলানারা এখনও ওই ফতোয়া অনুসরণ করে চলেন। 1991 সালে সৌদি মুফতি বিন জাবরিন তার এক ফতোয়ায় আবারও শিয়া মুসলমানদেরকে কাফের বলে ফতোয়া দেন। এসব কারণে সৌদি সরকার সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ কিংবা ইমামবাড়া নির্মাণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।
কেবলমাত্র সাফোয়া এলাকার অধিকাংশ মানুষ শিয়া হওয়ার কারণে সেখানে মাত্র 3-4 ইমামবাড়ার কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে নতুন আর কোনো ইমামবাড়া তৈরির অনুমতি নেই। এছাড়া 1990 সালে সৌদি কর্মকর্তারা শিয়াদের ধর্মতত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠান আল মোবারেজের অনেক আলেমকে গ্রেপ্তার করে। সৌদি সরকার সবচেয়ে বেশি নিপীড়ন চালাচ্ছে পূর্বাঞ্চলীয় এলাকার অধিবাসীদের ওপর। ওই এলাকার জনগোষ্ঠীর মাত্র 15-10% হচ্ছে শিয়া মুসলিম জনগোষ্ঠী। এরাই সরকারের সবচেয়ে বড় টার্গেট এবং দীর্ঘদিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি নিরাপত্তা বাহিনী সম্প্রতি শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস করেছে এবং অন্তত 34 জন তরুণ ও ধর্মীয় নেতাকে ধরে নিয়ে গেছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও নিরাপত্তা বাহিনী ওই এলাকার জনগণের বিরুদ্ধে সহিংসতা ও দমন পীড়ন চালিয়ে যাচ্ছে।
সৌদি আরবের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সেদেশের শাসকগোষ্ঠীর চিন্তাভাবনা ও রাষ্ট্র পরিচালনার নীতির কোনো সংগতি নেই। সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের অংশগ্রহণেরও কোনো সুযোগ নেই। যেহেতু সেখানে গণতন্ত্র নেই, তাই শাসক বা সরকার নির্বাচনের অধিকারও জনগণের নেই। সম্পদে প্রাচুর্য সৌদি রাজ পরিবারের সদস্যরা অত্যন্ত আরাম আয়েশি জীবনযাপন করলেও সেদেশটির জনগণের একটা বিরাট অংশ দরিদ্র, বেকার এবং বৈষম্যের শিকার। সামাজিক ব্যবধান বাড়তে থাকায় জনমনে সরকার বিরোধী প্রতিবাদ, ক্ষোভ ও সমালোচনা বাড়ছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নাগরিকদের বিরুদ্ধে শাসকবর্গের জুলুম নির্যাতনের ব্যাপারে একদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নীরব রয়েছে, অন্যদিকে বাকস্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার বৃহৎ শক্তিগুলোও টু শব্দটিও করছে না। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রাচ্যবিদদের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পশ্চিমা পণ্ডিত ও প্রাচ্যবিদরা ইসলামের প্রচার ও প্রসার শুরু হওয়ার পর থেকেই ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত বেশি সম্ভব মিথ্যা এবং অলীক কল্পনা প্রসূত বক্তব্য প্রচার করেছেন। অথচ মহানবী মক্কার কাফির মুশরিকদের কাছেও ইসলাম পূর্বযুগ থেকেই আল আমিন বা বিশ্বাসী ও সত্যবাদী, পবিত্র এবং আমানতদার সহ উন্নত সব নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে খ্যাত ছিলেন। প্রাচ্যবিদরা ইউরোপের কথিত মধ্যযুগ থেকে প্রায় আধুনিক যুগের কাছাকাছি সময় পর্যন্ত মোটামুটি এ ধারাই অব্যাহত রেখেছেন, যদিও শেষের দিকে তারা কিছুটা নিরপেক্ষ সুর বা রং দেওয়ার চেষ্টা করেছেন। খ্রিস্টীয় অষ্টাদশ শতকের কাছাকাছি সময় থেকে পাশ্চাত্যের কথিত এনলাইটমেন্ট বা আলোকায়নের যুগে যুক্তি ও প্রজ্ঞার প্রতি গুরুত্বের প্রভাবে কোনো কোনো প্রাচ্যবিদ ইসলাম ও মহানবী সম্পর্কে নিরপেক্ষ এবং উদার বিচার বিশ্লেষণ শুরু করেন।
ইউরোপীয় প্রাচ্যবিদ বা পণ্ডিতদের কেউ কেউ ইসলাম ও মহানবীর ব্যাপারে প্রকাশ্যেই নিরপেক্ষ এবং বাস্তবধর্মী মন্তব্য করতে ভয় পেতেন, ফলে তারা আত্মপরিচয় গোপন করে বা বেনামে ইসলাম ও মহানবী সম্পর্কে প্রশংসা করেছেন হস্তলিখিত বইয়ে। তাদের এ ধরনের পাণ্ডুলিপির কিছু নমুনা ব্রিটেনের জাদুঘরে সংরক্ষিত আছে। ১৬৩১ সনে জন্মগ্রহণকারী স্টাব ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারিক। ইসলাম সম্পর্কে প্রশংসাসূচক বই লেখার দায়ে তাকে পদচ্যুত করা হয়েছিল। ওই বইয়ে স্টাব লিখেছিলেন, মহানবী ছিলেন প্রাচীন যুগ থেকে এযাবৎকালের আইন প্রণেতাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ।
হেনরি স্টাব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসুন্দর ছবি তুলে ধরা ও তাঁর ব্যক্তিত্বকে বিকৃতভাবে প্রচারের জন্য হামফ্রে পেরিডোর তীব্র নিন্দা জানান। নিজের নাম উল্লেখ না করেই তিনি লিখেছেন, মুহাম্মদ ও তাঁর ধর্ম সম্পর্কে কিছু কিছু অপবাদ দূর করতে চাই এবং এসব বিষয়কে অপেক্ষাকৃত বেশি পছন্দনীয় যুক্তির আলোকে স্পষ্ট করতে চাই। মোহাম্মদ সম্পর্কে বিদ্বেষী বক্তব্য ও মন্তব্যগুলোর উৎসকে তিনি অজ্ঞতা কিংবা এর চেয়েও বাজে কোনো স্বভাব বলে উল্লেখ করেন।
আরও অনেক প্রাচ্যবিদ ইসলাম ও মোহাম্মদ সম্পর্কে বিদ্বেষ পরিহার করে নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। হেনরি বোলিংবোর্গ হচ্ছেন মধ্যযুগের এমনই একজন প্রাচ্যবিদ ও লেখক। মুসলমানদের সম্পর্কে নানা অপবাদ দেওয়ার, বিশেষ করে তাদেরকে মূর্তি পূজারী ও কুসংস্কারাচ্ছন্ন বলে যে প্রচারণা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এমন কোনো অপবাদ নেই যা মুসলমানদের বিরুদ্ধে দেয়া হয়নি বলে বোর্খ উল্লেখ করেন। তার মতে এসব মিথ্যাচার বেশিরভাগ ক্ষেত্রে তাদের থেকে এসেছে যারা ক্রুসেড বা কথিত পবিত্র ধর্মযুদ্ধ থেকে ফিরে আসত।
হেনরি বুলিং লিখেছেন, ইতিহাসে দীর্ঘ পরিক্রমায় খ্রিস্টান ও মুসলমানরা সবসময় সহিংসতা ও নিষ্ঠুরতা দেখিয়েছে পরস্পরের প্রতি, তবে এক্ষেত্রে আগ্রাসী হিসেবে নিজেদের দোষ স্বীকার করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ মুসলমানরা সব যুগেই একটি ঐশী ধর্ম হিসেবে খ্রিস্টানদের সঙ্গে ব্যাপক সন্ধি বা শান্তি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। অথচ আমরা সবসময় মুসলমান ও তাদের নবীর ব্যাপারে অবমাননাকর ও কুৎসিত আচরণ করেছি এবং এমনকি তাদের অনুকূলে একটি ছাড়ও দিতে চাইনি। প্রাচ্যের গির্জাগুলো মুসলমানদের সহায়তা পায় এবং সেসবের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালনের অনুমতি দেয়া হয়, কিন্তু ইউরোপে মুসলমানদেরকে সহায়তা দেয়া এবং তাদেরকে স্বাধীনভাবে ধর্মকর্ম করতে দেওয়ার চেয়ে মৃত্যুকে প্রাধান্য দেয়া হয়। আমরা মুহাম্মাদের প্রতি জুলুম করেছি।
ফরাসি প্রাচ্যবিদ কাউন্ট ডাবলিন ভিল্লাস মুহাম্মাদের জীবনী শীর্ষক বইয়ে মহানবীর ব্যক্তিত্বের পক্ষে এমন জোরালো যুক্তি তুলে ধরেছেন যে সে যুগের অনেক খ্রিস্টান তাতে বিব্রত বোধ করেন। তিনি লিখেছেন যে ইসলাম হচ্ছে মানুষের স্বাভাবিক প্রকৃতির ধর্ম, আর সহজ সরল যৌক্তিক ও মৌলিক এ ধর্ম দৃশ্যমান। তার মতে মহানবী ছিলেন একজন বিজ্ঞ ও দূরদর্শী আইন প্রণেতা। তার মধ্যে যে সততা, আন্তরিকতা ও অকপটতা ছিল তা ইসলামের সরলতা ও স্পষ্টতার মধ্যে ফুটে উঠেছে বলে ভিল্লাস মন্তব্য করেছেন।
বোলিন উইলিয়ে মনে করতেন, খ্রিস্টধর্মের দুটি ভুল ধারণা রয়েছে। প্রথম ভুল ধারণাটি হল এটা যে মুহাম্মাদের ধর্ম ইউরোপীয় সুস্থ বিচারবুদ্ধির পরিপন্থী, অথচ ইসলামের চেয়ে যৌক্তিক, বুদ্ধিভিত্তিক এবং প্রজ্ঞা ও যুক্তি নির্ভরতার দিক থেকে বেশি গ্রহণযোগ্য আদর্শের অস্তিত্ব নেই। দ্বিতীয় ভুল ধারণাটি হল খ্রিস্টানরা মুহাম্মাদকে সুশীল ও সংস্কৃতবান মনে করতেন না। কাউন্টের মতে মুহাম্মাদ বর্বর ও অসৌজন্য পরায়ণ ছিলেন না, বরং তিনি ছিলেন বিশুদ্ধ বা যথাযথ আচরণের যত্নশীল এবং সব পরিস্থিতিতে দৃঢ়তা, বীরত্ব ও দূরদর্শিতা সহ জনগণকে আকৃষ্ট করার মতো সব ভালো গুণ তাঁর ছিল।
মুহাম্মদের জীবনী শীর্ষক একটি বই ব্রিটেনেও প্রকাশ হয় 1731 খ্রিস্টাব্দে। বইটির লেখকের নাম অজ্ঞাত। অত্যন্ত যত্ন নিয়ে খুব সতর্কভাবে বইটি লেখা হয়েছে। বইটির ইতিহাস বিষয়ক বক্তব্য নেওয়া হয়েছে ইসলামী সূত্রগুলো থেকে। বৌলিন উইলিয়ে মুসলমানদের বিধিবিধান, প্রথা ও সংস্কৃতির পক্ষে কথা বলতেন। তার মতে এসবই প্রজ্ঞাপূর্ণ, অনুধাবনযোগ্য ও উজ্জ্বল, যা এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পশ্চিমা সমাজে মুহাম্মদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা সত্ত্বেও বৌলিন উইলিয়ে স্পষ্টভাবে লিখেছেন,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন মহান ও বিজ্ঞ আইন প্রণেতা, যিনি বিশ্ববাসীর জন্য একটি ত্রুটিমুক্ত ধর্ম উপহার দিয়েছেন। মহান আল্লাহ সবকিছু জানেন। তিনি মুহাম্মদকে পাঠিয়েছেন যাতে পথহারা খ্রিস্টানরা সচেতন হয় ও মূর্তিগুলোকে গুঁড়ো করে। তিনি খোদা পরিচিতি ধর্মকে সুদূর চীনের প্রাচীর থেকে স্পেনের উপকূল পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী পর্বে, তখনও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।